చైతన్న ప్రభో నిత్యానంద శ్రీఅద్వైత గదాధారీ గౌరభక్తవృంద నమం విష్ణుపాదాయ కృష్ణ పృష్ఠాయ భూతలే శ్రీమతే జయ పతాకా స్వామీనితి నామినే నమాచార్య పాదాయ నితాయ కృపా ప్రదాయనే కౌర కథా ధామదాయ నగర గ్రామ తారినే నమం విష్ణుపాదాయ కృష్ణ పృష్ఠాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామినీతి నామినే నమస్తే సారస్వతే దేవే గౌరవాణీ ప్రచారిణే నిర్విశేష శూన్యవాదీ పశ్చాత్య దేశ తారిణే వంచాకల్పతరుభ్యశ్చ కృపా సింధుభైవ చ పతితానాం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివాసది గౌరభక్తవృంద హరే కృష్ణ 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 హరే 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 రామ 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 హరే 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 కృష్ణ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুক আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা সপ্তদশ পরিচ্ছেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন বিষয়বস্তুর ১৫৬ নম্বর শ্লোক থেকে আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। মথুরায় আসিয়া কইলা বিশ্রান্তি তীর্থে স্নান জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। মথুরায় পৌঁছে তিনি বিশ্রাম ঘাটে স্নান করলেন এবং শ্রীকৃষ্ণের জন্মস্থানে কেশবজির বিগ্রহ দর্শন করে প্রণতি নিবেদন করলেন। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, বর্তমানে কেশবজির মন্দিরের অনেক সংস্কার হয়েছে। এক সময় ঔরঙ্গজেব কেশবজির মন্দির আক্রমণ করে, সেখানে এত বড় একটা মসজিদ নির্মাণ করে যে কেশবজির মন্দিরটি প্রায় তার আড়ালে ঢাকা পড়ে যায়। কিন্তু বহু ধনী মাড়োয়ারিদের সহায়তায় এখন সেখানে একটি বড় মন্দির তৈরি হয়েছে যে তার তুলনায় মসজিদটি অত্যন্ত নগণ্য হয়ে গেছে। সেখানে বহু প্রত্নতাত্ত্বিক তথ্য আবিষ্কৃত হয়েছে এবং বিদেশের বহু মানুষ শ্রীকৃষ্ণের এই জন্মস্থানটির মহিমা উপলব্ধি করতে পেরেছেন। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বহু বিদেশিদের কেশবজির মন্দিরে আকর্ষণ করেছেন এবং এখন তারা বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরের প্রতিও আকৃষ্ট হবেন। প্রেমানন্দে নাচে গায় সঘন হুঙ্কার প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার। প্রেমানন্দে মগ্ন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে লাগলেন, গান গাইতে লাগলেন এবং হুঙ্কার করতে লাগলেন। তার প্রেমাবেশ দর্শন করে সেখানে সমবেত সমস্ত মানুষেরা চমৎকৃত হলেন। এক বিপ্রপড়ে প্রভুর চরণ ধরিয়া প্রভু সঙ্গে নিত্য করে প্রেমাবিষ্ট হইয়াম। দুহে প্রেমে নিত্য করি করে কোলাকুলি হরি কৃষ্ণ কহ দুহে বলে বাহু তুলি। একজন ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে পতিত হলেন এবং প্রেমাবিষ্ট হয়ে তার সঙ্গে নৃত্য করতে লাগলেন। তারা দুজনে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নৃত্য করে কোলাকুলি করলেন এবং দুহাত তুলে বলতে লাগলেন হরি কৃষ্ণ নাম কীর্তন কর। লোক হরি হরি বলে কোলাহল হইল কেশব সেবক প্রভুকে মালা পরাইল। সকলে তখন হরি হরি বলতে লাগলেন এবং তার ফলে সেখানে তুমুল কোলাহল হল এবং কেশবজির সেবক শ্রী চৈতন্য মহাপ্রভুকে মালা পরালেন। লোকে কহে প্রভু দেখি হইয়া বিস্ময় ওই চেহেন প্রেম লৌকিক প্রভু নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রেমাবিষ্ট হয়ে নিত্য গীত করতে দেখে লোকেরা অত্যন্ত বিস্মিত হয়ে বলতে লাগলেন এই প্রকার অপ্রাকৃত প্রেম কখনোই সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যাহার দর্শনে লোকে প্রেমে মত্ত হইয়া হাসি কান্দে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া। সর্বথা নিশ্চিত ইহ কৃষ্ণ অবতার মথুরা আইলা লোকের করিতে নিস্তার। লোকেরা বলতে লাগলেন যাকে দর্শন করে লোকেরা কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে করতে হাসে কান্দে নাচে এবং গান গায় তিনি নিশ্চয় শ্রীকৃষ্ণেরই অবতার। এখন তিনি সকলকে উদ্ধার করার জন্য মথুরায় এসেছেন। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া তাহারে পুছিলা কিছু নিভৃতে বসিয়া আর্য সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ কাহা হইতে পাইলে তুমি এই প্রেম ধন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণটিকে নিয়ে একটি নিভৃত স্থানে বসে তাকে জিজ্ঞাসা করলেন আপনি পারমার্থিক বিষয়ে উন্নত সরল ও বৃদ্ধ ব্রাহ্মণ, আপনি কোথা থেকে কৃষ্ণ প্রেম রূপ এই মহা আনন্দ বা সম্পদ লাভ করেছেন? বিপ্র কহে শ্রীপাদ শ্রী মাধবেন্দ্র পুরী ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী। সেই ব্রাহ্মণটি তখন বললেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ভ্রমণ করতে করতে মথুরা নগরীতে এসে উপস্থিত হয়েছিলেন। কৃপা করিতে হোমর নিলয়ে আইলা মরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলাম। কৃপা করে তিনি আমার গৃহে এসেছিলেন এবং আমাকে শিষ্যত্বে বরণ করে আমার হাতে ভিক্ষা গ্রহণ করেছিলেন। গোপাল প্রকট করি সেবা কইল মহাশয় অদ্যাপি হো তাহার সেবা গোবর্ধনে হয়। শ্রী গোপাল দেবের বিগ্রহ প্রকট করে শ্রী মাধবেন্দ্রপুরী তার সেবা করেছিলেন এবং আজও গোবর্ধনে সেই সেবা চলছে। শুনি প্রভু কইল তার চরণ বন্দন ভয় পাইয়া প্রভু পাই পড়িলা ব্রাহ্মণ। শ্রী মাধবেন্দ্রপুরীর সঙ্গে সেই ব্রাহ্মণের সম্পর্কের কথা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণে প্রণতি নিবেদন করে তার বন্দনা করতে লাগলেন এবং সেই ব্রাহ্মণটি তখন ভয় পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পায়ে পড়লেন। প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায় গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুয়াই। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আপনি আমার গুরু এবং আমি আপনার শিষ্যের মতো, তাই গুরু হয়ে শিষ্যকে প্রণাম করা উচিত নয়। শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাইয়া ওইছে বাত কহ কেনে সন্ন্যাসী হইয়া। সে কথা শুনে সেই ব্রাহ্মণটি ভয় পেয়ে গেলেন এবং বললেন আপনি কেন সন্ন্যাসী হয়ে এরকম কথা বলছেন? কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানি মাধবেন্দ্রপুরীর সম্বন্ধ ধর জানি। কিন্তু আপনার কৃষ্ণ প্রেম দর্শন করে আমি মনে মনে অনুমান করছি নিশ্চয়ই মাধবেন্দ্রপুরীর সঙ্গে তার সম্বন্ধ রয়েছে। কৃষ্ণ প্রেমা তাহা যাহা তাহার সম্বন্ধ তাহা বিনা এই প্রেমার কাহা নাহি গন্ধ। যেখানে মাধবেন্দ্রপুরীর সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানে কেবল এই প্রকার কৃষ্ণ প্রেম সম্ভব, তা না হলে এই প্রকার দিব্য প্রেমের লেশ মাত্র লাভ করা সম্ভব নয়। তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল, শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। তখন বলভদ্র ভট্টাচার্য মাধবেন্দ্রপুরীর সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্পর্কের কথা বললেন এবং তা শুনে সে ব্রাহ্মণটি আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন। তবে বিপ্র প্রভুরে লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে। সে ব্রাহ্মণটি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিয়ে এলেন এবং তার মনের বাসনা অনুসারে নানাভাবে তার সেবা করতে লাগলেন। ভিক্ষা লাগি ভট্টাচার্যে করাইলা রন্ধন, তবে মহাপ্রভু হাসি বলিল বচন, পুরী গোসাই তোমার ঘরে করিয়াছেন ভিক্ষা, মরে তুমি ভিক্ষা দেহ এই মোর শিক্ষা। তিনি বলভদ্র ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন ভোজনের জন্য রন্ধন করতে বললেন এবং তখন মহাপ্রভু হেসে তাকে বললেন, মাধবেন্দ্র পুরী গোস্বামী আপনার ঘরে ভিক্ষা গ্রহণ করেছেন, তাই আপনি রন্ধন করে আমাকে ভিক্ষা দান করুন, সেটি আমার শিক্ষা। যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তদেব ইতরো জন, সয়ত প্রমাণ কুরুতে লোকস্তদনু বর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা সেভাবে তার অনুগমন করেন। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন সকলেই তা গ্রহণ করেন। শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় একুশ নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। যদ্যপি সোনড়িয়া হয় সেই তো ব্রাহ্মণ, সোনড়িয়া ঘরে সন্ন্যাস না করে ভোজন। সে ব্রাহ্মণটি ছিলেন সোনড়িয়া বর্ণের ব্রাহ্মণ এবং সোনড়িয়া ব্রাহ্মণদের ঘরে সাধারণত সন্ন্যাসীরা ভোজন করেন না। তাৎপর্য ছিল প্রভুপাদ ভক্তিবিনু ঠাকুরের কথা উল্লেখ করে বলেছেন যে উত্তর পশ্চিম ভারতের বৈশ্যরা আগরওয়ালা কালওয়াল সুনয়ার ইত্যাদি কয়েকটি ভাগে বিভক্ত। তাদের মধ্যে আগরওয়ালারাই উত্তম শ্রেণীর বৈশ্য এবং কালওয়ার ও সুনয়ারা তাদের বৃত্তিগত কার্য দোষে পতিত বলে বিবেচিত হয়। কালওয়ারেরা সাধারণত সোরা আদি মাদক দ্রব্য পান করে, যদিও তারা বৈশ্য তবু তাদের পতিত বলে বিবেচনা করা হয়। কালওয়ার এবং সুনয়ারদের যারা যাজন করে তাদের বলা হয় সুনড়িয়া ব্রাহ্মণ। শ্রী ভক্তবিন ঠাকুর বলেছেন যে বাংলাদেশের সোনাডার শব্দে সুবর্ণ বণিকদের বোঝানো হয়। বাংলাদেশেও যে সমস্ত ব্রাহ্মণেরা সুবর্ণ বণিক সম্প্রদায়ে যাজন করেন তাদেরও নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ বলে বিবেচনা করা হয়। সুনয়ার এবং সুবর্ণ বণিকদের মধ্যে অল্প পার্থক্য রয়েছে। সাধারণত সুবর্ণ বণিকেরা সোনা ও রূপার ব্যবসা করে এবং টাকা খাটায়। পশ্চিম দেশে আগরওয়ালারাও টাকা খাটায়। সুবর্ণ বণিক বা আগরওয়াল সম্প্রদায়ের সেটি হচ্ছে মূল ব্যবসা। ঐতিহাসিকভাবে আগরওয়ালরা পশ্চিমের অযোধ্যা থেকে এসেছেন এবং সুবর্ণ বণিকেরাও অযোধ্যা থেকে এসেছেন। তা থেকে মনে হয় যে সুবর্ণ বণিক এবং আগরওয়ালারা একই সম্প্রদায়ের লোক। সুনড়িয়া ব্রাহ্মণেরা কালুয়াল এবং সুনয়ালদের যাজক, তাই তাদের নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ বলে বিবেচনা করা হয় এবং সন্ন্যাসীরা তাদের গৃহে ভিক্ষা গ্রহণ করেন না। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সুনড়িয়া ব্রাহ্মণের হাতে রান্না করা অন্ন ব্যঞ্জন ভোজন করেছিলেন, কেননা তিনি ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য। ছিল মাধবেন্দ্রপুরী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু গুরুদেব, ঈশ্বরপুরীর গুরুদেব, তাই জাগতিক উচ্চ নীচ ভেদ বিচার না করে পারমার্থিক স্তরে তাদের মধ্যে এক পারমার্থিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। তথাপি পুরী দেখি তার বৈষ্ণব আচার, শিষ্য করি তার ভিক্ষা কইল অঙ্গীকার। যদিও সন্ন্যাসীরা সুনড়িয়া ব্রাহ্মণের ঘরে ভোজন করেন না, তথাপি ছিল মাধবেন্দ্রপুরী সেই ব্রাহ্মণটির বৈষ্ণব আচরণ দর্শন করে তাকে শিষ্যত্বে বরণ করেছিলেন এবং তার গৃহে ভিক্ষা গ্রহণ করেছিলেন। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল দৈন্য করি সেই বিপ্র কহিতে লাগিল, তোমারে ভিক্ষা দিব বড় ভাগ্য সে আমার, তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার, মূর্খ লোক করিবে ক তোমার নিন্দন, সহিতে না পারি মু সেই দুষ্টের বচন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও সেই সুনড়িয়া ব্রাহ্মণটিকে তার জন্য রন্ধন করতে অনুরোধ করেছিলেন, তথাপি সেই ব্রাহ্মণ স্বাভাবিক দৈন্য সহকারে বলতে লাগলেন, এ আমার পরম সৌভাগ্য যে আপনাকে আমি ভিক্ষা দেব, আপনি পরমেশ্বর ভগবান এবং তাই আপনি কোনো বিধিনিষেধের অপেক্ষা করেন না, কিন্তু মূর্খ লোকেরা তাহলে আপনার নিন্দা করবে এবং সেই সমস্ত দুষ্ট লোকের সেই নিন্দা বাক্য সহ্য করতে পারবো না। তাৎপর্য, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মন্তব্য করেছেন যে সেই ব্রাহ্মণটি যদিও উচ্চ শ্রেণীভুক্ত ছিলেন না, তথাপি তিনি নির্ভীকভাবে সেই সমস্ত জাতি ব্রাহ্মণদের নিন্দা করেছেন, কেননা তিনি শুদ্ধ ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিম্ন বর্ণের মানুষদের বৈষ্ণবী পরিণত করেছিলেন বলে কিছু লোক তার বিরোধিতা করেছিল। এ ধরনের মানুষেরা মহাপ্রসাদকে অপ্রাকৃত বলে বিবেচনা করেন না, তাই তাদের এখানে মূর্খ এবং দুষ্ট বলে বর্ণনা করা হয়েছে। এ ধরনের উচ্চ বর্ণের লোকেদের তিরস্কার করার অধিকার শুদ্ধ বৈষ্ণবের রয়েছে, তাই তার এই নির্ভীক উক্তিকে দম্ভ বা গর্বজাত বলে মনে করা উচিত নয়, পক্ষান্তরে এটি তার সরলতার পরিচয়। এই ধরনের শুদ্ধ ভক্তরা কখনো উচ্চ কুলোদ্ভূত বিষ্ণু বিরোধী স্মার্ত ব্রাহ্মণদের লেহন করেন না। প্রভু কহে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সবে এক মত নহে ভিন্ন ভিন্ন ধর্ম। চৈতন্য মহাপ্রভু বললেন বেদ পুরাণ এবং সমস্ত ঋষিরা সর্বদা এক মত নন, তার ফলে ভিন্ন ভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। অদ্বৈত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত একমত হওয়া সম্ভব নয়। নাশ ঋষির যস্য মতং ভিন্নম, স্বপ্রবর্তিত ভিন্ন মত প্রতিষ্ঠা না করতে পারলে তাকে ঋষি বলে গণ্য করা হয় না। জড় ভূমিকায় একমত হওয়া সম্ভব নয়, তাই ভিন্ন ভিন্ন ধর্মমতের সৃষ্টি হয়েছে, কিন্তু অদ্বৈত তত্ত্ব এক এবং কেউ যখন সেই অদ্বৈত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হন তখন আর কোনো মতান্বয়িক থাকে না। সেই অদ্বৈত জ্ঞানের স্তরে পরমেশ্বর ভগবান আরাধিত হন। ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে পঞ্চান্ন নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে ভক্ত্যামাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বতঃ। পরম স্তরে আরাধ্য ভগবান এক এবং তাকে আরাধনার পন্থাও এক, সেই পন্থাটিকে বলা হয় ভক্তি। মানুষ ভগবত ভক্তির সেই পরম স্তরে অধিষ্ঠিত হননি বলে আজ সারা পৃথিবী জুড়ে নানা প্রকার ভিন্ন ভিন্ন ধর্মের প্রবর্তন হয়েছে, কিন্তু ভগবদ্গীতায় আঠারো অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান নির্দেশ দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, একম মানে এক কৃষ্ণ। সেই স্তরে ভিন্ন ভিন্ন ধর্ম অনুশীলনের পন্থা নেই। শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে দ্বিতীয় নম্বর শ্লোকে বলা হয়েছে ধর্ম প্রযোজিত কৈতব অত্র। জলস্তরে ভিন্ন ভিন্ন ধর্মমত রয়েছে, কিন্তু শ্রীমৎ ভাগবতের শুরুতেই এই সমস্ত ধর্মগুলিকে কৈতব ধর্ম বলে বা কপট ধর্ম বলে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত ধর্মের কোনটি যথার্থ ধর্ম নয়। যথার্থ ধর্ম হচ্ছে সেটি যা জীবকে পরমেশ্বর ভগবানকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে। শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে সবই পুংসাম পরু ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহিত কি অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি। সমগ্র মানব সমাজের পরম ধর্ম হচ্ছে সেটি যার প্রভাবে মানুষ অধ্যক্ষ যে ভগবানের প্রেমময়ী সেবা লাভ করতে পারে। সেই প্রেমময়ী সেবা যখন অবশ্যই অহিতুকী এবং অপ্রতিহতা হয় তাহলে আত্মা সুপ্রসন্ন রূপে তুষ্ট হবে। এই স্তরে ভগবানের সেবা ছাড়া আর অন্য কোনো অভিলাষ থাকে না, তাই তখন তত্ত্ব বিষয়ে স্বাভাবিকভাবেই একমত হওয়া যায়। ভিন্ন ভিন্ন দেহ ও মনের ভিন্ন ভিন্ন বৃত্তি থাকার ফলে ভিন্ন ভিন্ন ধর্মের প্রয়োজন হয়েছে, কিন্তু কেউ যখন আত্মধর্মে অধিষ্ঠিত হন তখন আর দেহ মনের বিভিন্নতা থাকে না। তাই চিনিম স্তরে ধর্ম এক। ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাইর যে আচরণ সেই ধর্ম সার। যথার্থ সাধু বা ভক্ত তাদের আচরণের মাধ্যমে প্রকৃত ধর্মের তত্ত্বকে স্থাপন করেন। শ্রীল মাধবেন্দ্র পুরী যেভাবে আচরণ করে গেছেন সেটাই হচ্ছে ধর্মের সার। প্রভুপাদ উল্লেখ করেছেন তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উদ্ধৃতি, সাধু অথবা সৎ ব্যক্তিকে মহাজন বা মহাত্মা বলা হয়। মহাত্মার বর্ণনা করে ভগবদ গীতায় নবম অধ্যায় ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে, মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিম মা শ্রিতা ভজন্তি অনন্য মনসু জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। হে পার্থ, মহাত্মারা আমার দৈবী প্রকৃতির আশ্রিত, তারা সর্বতভাবে আমার প্রেমময়ী সেবায় যুক্ত, কেননা তারা আমাকে সমস্ত কিছুর আদি অব্যয় পরমেশ্বর ভগবান বলে জানে। পারমার্থিক ও জাগতিক বিচারে মহাত্মা সম্বন্ধে বিভিন্ন ধারণা রয়েছে। বদ্ধজীবের মনোধর্ম বা ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের ধারণায় যারা তাদের ইন্দ্রিয় সুখ ভোগের এবং ইন্দ্রিয় তর্পণের ইন্ধন প্রদান করে তারাই মহাজন বলে তাদের কাছে বিবেচিত হন। ব্যবসায়ীর কাছে উত্তমর্ণ মহাজন হতে পারেন, ভোগপর কর্মীর কাছে জমিনাদি ঋষি বা বিভিন্ন মত পুষক ধর্মশাস্ত্রকারেরা মহাজন, ইন্দ্রিয়ের বৃত্তি নিরোধকারী যোগীদের কাছে পতঞ্জলি আদি ঋষি মহাজন, শুষ্ক জ্ঞান পন্থীদের কাছে নিরীশ্বর কপিল, বশিষ্ঠ দুর্বাসা দত্তাত্রেয় প্রভৃতি কেবলাদ্বৈতবাদীরাও মহাজন, অসুরদের কাছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ মেঘনাদ জরাসন্ধ মহাজন, দেহের বিবর্তন সম্বন্ধে জল্পনা কল্পনাকারী জড়বাদী নিবিদ জ্ঞানীদের কাছে ডারউইনের মতো ব্যক্তিরা মহাজন, পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা বিমোহিত বৈজ্ঞানিকদের পর্যন্ত কিছু কিছু মানুষ মহাজন বলে মনে করে। তেমনি দার্শনিক ঐতিহাসিক সাহিত্যিক বক্তা এবং সামাজিক ও রাজনৈতিক নেতাদেরও কখনো কখনো মহাজন বলে স্বীকৃতি দেওয়া হয়। এই ধরনের মহাজনরা এক এক প্রকার মানুষদের দ্বারা পূজিত হন, যাদের সম্বন্ধে শ্রীমদ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে বলা হয়েছে, সবীড় বরাহ উষ্ট্র খরই সংস্তুত পুরুষ পশু নয়ত কর্ণ পথু পেত জাতু নাম গদাগ্রজ। যে সমস্ত মানুষ কুকুর শুকর উট এবং গাধার মতো, তারা এমন সমস্ত মানুষদের স্তুতি করে যাদের কর্ণকুহরে কখনো গদাগ্রজ শ্রীকৃষ্ণের নাম প্রবেশ করে না। এভাবে জলস্তরে পশু সদৃশ নেতারা পশু সদৃশ মানুষদের দ্বারা পূজিত হচ্ছে। কখনো কখনো ডাক্তার মনস্তত্ত্ববিদ এবং সমাজসেবীরা দেহের বেদনা দুঃখ ও ভয় দূরীকরণের চেষ্টা করেন, কিন্তু জীবের চিন্ময় স্বরূপ সম্বন্ধে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। কিন্তু তবুও মহাচ্ছন্ন মানুষেরা তাদের মহাজন বলে বিবেচনা করে। আত্মবঞ্চিত মানুষেরা বংশের দহাই দিয়ে গুরুত্বের দাবিকারী অর্থ লোলুপ প্রবঞ্চকদের গুরুরূপে গ্রহণ করে, এইভাবে তারা প্রতারিত হয়। কিছু কিছু মানুষ ছিল বৃন্দাবন দাস ঠাকুর প্রবর্তিত বা বর্ণিত ঢঙ্গবিপ্রয়দের প্রবঞ্চক ব্রাহ্মণ মহাজন বলে স্বীকার করে। এই ধরনের প্রবর্তকেরা শ্রী হরিদাস ঠাকুরের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে প্রকৃত মহাজন হরিদাস ঠাকুরের অনুকরণ করে। তারা নানা রকম কৃত্রিম প্রয়াস করে নিজেদের মহাভক্ত বলে প্রচার করে, অথবা জাদুবিদ্যা ও বুজরুকি বুঝিয়ে মূর্খ লোকদের বিবেচনায় মহাজন পদবাচ্য হয়। কিছু কিছু মানুষ পুতনা তৃণাবর্ত বৎস বক অঘ ধেনুক প্রলম্ব আদি অসুরদের মহাজন বলে মনে করে। কিছু মানুষ বিষ্ণু বিরোধী পৌণ্ড্রক শৃগাল বাসুদেব, দৈত্যগুরু শুক্র, নাস্তিক চার্বাক, বেন, সুগত, অহর্ত এদের মহাজন বলে মনে করে। এই ধরনের মানুষেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে বিশ্বাস করে না, পক্ষান্তরে তারা ভগবত বিদ্বেষী প্রবঞ্চকদের ভগবানের অবতার বলে মনে করে প্রতারিত হয়। এভাবে বহু মূর্খ পাষণ্ডী মহাজন রূপে স্বীকৃত হচ্ছে। জড় জগতে কেউ কর্মবীর বলে প্রসিদ্ধি হতে পারেন, অথবা ধর্ম অনুষ্ঠানে অত্যন্ত সফল হতে পারেন, অথবা জ্ঞানবীর হতে পারেন, অথবা প্রসিদ্ধ ত্যাগী হতে পারেন, কিন্তু শ্রীমদ ভাগবত তৃতীয় স্কন্ধে ত্রৈবিংশতি অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোকে যে নির্দেশটি দেওয়া হয়েছে, নেহ ইয়ৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপাদ সেবাই জীবন্নপি মৃত হিস, যার কর্ম তাকে ধর্ম মার্গে উন্নীত করে না, যার ধর্ম অনুষ্ঠান তাকে বৈরাগ্যের স্তরে উন্নীত করে না, এবং যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের সেবায় উদ্বুদ্ধ করে না, সে জীবিত হয়েও মৃত। অর্থাৎ সমস্ত পুণ্যকর্ম, সকাম কর্ম, ধর্ম অনুষ্ঠান এবং বৈরাগ্য চরম লক্ষ্য হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা করা। সেবার বিভিন্নতা রয়েছে। কেউ দেশের মানুষের, সমাজের, বর্ণাশ্রম ধর্মের, আর্তদের, দরিদ্রদের, ধনীদের, স্ত্রীলোকদের, দেবদেবীদের সেবা করতে পারেন। এই সমস্ত ইন্দ্রিয় তর্পণ বা জড়ভোগের অন্তর্গত। দুর্ভাগ্যবশত মানুষ সাধারণত এই প্রকার জড় কার্যকলাপের প্রতি আকৃষ্ট এবং এই ধরনের কার্যকলাপের নেতারাই মহাজন বলে স্বীকৃত। প্রকৃতপক্ষে তারা কেবল মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে এবং সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তারা বিপদগামী হচ্ছে। শ্রী নরোত্তম দাস ঠাকুর তাই গিয়েছেন, সাধুশাস্ত্র গুরু বাক্য চিতেতে করিয়া ঐক্য। সাধু হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো মহাপুরুষ, সেই প্রকার সাধু শ্রীমদ ভাগবত ও ভগবদ গীতার মতো শাস্ত্র এবং সদ্গুরু এই তিনের নির্দেশ অনুসরণ করে পারমার্থী পথে অগ্রসর হতে হয়। ভগবত ভক্তি বিহীন মানুষেরা সর্বদাই ভ্রান্তিবশত জড় উদ্দেশ্য সমন্বিত মানুষদের মহাজন বলে মনে করে, কিন্তু মহাজনের প্রকৃত লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি। প্রায় দেখা যায় যে সকামকর্মী, শুষ্ক জ্ঞানী, অভক্ত, হঠযোগী এবং কামিনী কাঞ্চনে আসক্ত প্রবঞ্চকদের মহাজন বলে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু শ্রীমদ ভাগবত ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়ে ২৫ নম্বর শ্লোকে এই প্রকার অবৈধ মহাজনদের সম্বন্ধে বলা হয়েছে, প্রায়েন বেদ তদিদম মহাজন অয়ং দেব্যা বিমোহিত মতিরিবত মায়ায়ালম ত্রজ্যাং জড়িকৃতম অতিরমধু পুষ্পিতায়াম বৈতানিকে মহতি কর্মণি যুজ্যমানঃ। অর্থাৎ জগতে যে সমস্ত কর্মী মহাজন নামে খ্যাত সেই সমস্ত অজ্ঞ জনেরা ভগবত ভক্তির মাহাত্ম্য জানে না, তাদের বুদ্ধি ত্রিগুণময়ী মায়ার দ্বারা বিমোহিত, তাই তারা বিশুদ্ধ ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না। তারা জড় কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয় এবং জড়া প্রকৃতির উপাসকে পরিণত হয়, তাই তারা সকাম কর্মী নামে পরিচিত। তারা পারমার্থিক কার্যকলাপের নামে জড় কার্যে লিপ্ত হয়। ভগবদ গীতা এই ধরনের মানুষদের বেদ বা আদরতা বলে বর্ণনা করা হয়েছে। তারা বেদের প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারে না, কিন্তু তবুও তারা নিজেদের বেদজ্ঞ বলে মনে করে। যারা যথার্থই বেদজ্ঞ তারা নিশ্চিতভাবে জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পঞ্চদশ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, মায়ার দ্বারা আচ্ছন্ন মানুষ যথার্থ পন্থা সম্বন্ধে অবগত নয়, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, ধর্ম স্থাপনা হেতু সাধুর ব্যবহার। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবত ভক্তির পন্থা অনুশীলন করে সকলকে তা অনুসরণ করার শিক্ষা দিয়ে গেছেন। পুরী গোসাঁয়ের যে আচরণ সে ধর্মসার। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্রপুরীর আচরণ অনুসরণ করেছেন এবং অন্যদের সেই পন্থা অনুসরণ করতে নির্দেশ দিয়ে গেছেন। দুর্ভাগ্যবশত অনাদি কাল থেকে মানুষ তার জড় শরীরের প্রতি আসক্ত। যেমবুদ্ধি কুণপে ত্রিধাতুকে স্বধি কলত্রাদিষু ভৌম্য ইজ্জধি, जतीत्थ बुद्धि सलिलेन कयचित जनेषु अभिज्ञेषु स एव गोखर। যে মানুষ তিনটি ধাতু দিয়ে তৈরি তার জড় দেহটিকে তার আত্মা বা স্বরূপ বলে মনে করে, দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের আত্মীয় বলে মনে করে, যে স্থানে তার জন্ম হয়েছে সেই স্থানটিকে তার পূজ্য বলে মনে করে এবং সে তীর্থস্থানে যায় কেবল স্নান করার জন্য, সাধুসঙ্গ করার জন্য নয়, তাদের গরু অথবা গাধা বলে বিবেচনা করা হয়েছে। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের 84 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, তারা গড্ডলিকা প্রবাহের মতো এসমত ভণ্ড মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে মায়ার স্রোতে ভেসে চলেছে। শ্রীল ভক্তিমন ঠাকুর তাই সাবধান করে দিয়ে গেছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, জীবি কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যারা সামাজিক রীতিনীতি অনুসরণ করে তারা মহাজন প্রদর্শিত পথ অনুসরণ করতে ভুলে যায়, কখনো কখনো তারা প্রকৃত মহাজনদের অনাচার বলে বিবেচনা করে অথবা তাদের মনগড়া মহাজন তৈরি করে, এভাবে তারা পরম্পরা ধারা অবজ্ঞা করে। এটি সকলের পক্ষে মহা দুর্ভাগ্যজনক। কেউ যদি প্রকৃত মহাজনদের পদাঙ্ক অনুসরণ না করে তাহলে তাদের সুখী হওয়ার সমস্ত পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। সে কথা মধ্যলীলা 25 অধ্যায় 55 শ্লোক, 56 এবং 58 এভাবে বর্ণিত হয়েছে, পরম কারণ ঈশ্বর কেহ নাহি মানে স্বসমত স্থাপে পরমতের খণ্ডনে, তাতে ছয় দর্শন হইতে তত্ত্ব নাহি জানি, মহাজন যেই কয়ে সেই সত্য মানি, শ্রীকৃষ্ণ চৈতন্য বাণী অমৃতের ধার, তেহ যে কহ এ বস্তু সেই তত্ত্ব সার। সাধারণ মানুষের এমনই দুর্ভাগ্য যে তারা পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণ করতে পারে না, পক্ষান্তরে তারা তথাকথিত মহাজনদের মনগড়া সমস্ত মতবাদ অনুসরণ করে অধঃপতিত হয়। ছয় দর্শনের অনুসরণ করে কখনো প্রকৃত তত্ত্ব হৃদঙ্গম করা যায় না, তাই পরম্পরা ধারায় মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হতে হয়, তাহলেই কেবল আমাদের প্রচেষ্টা সফল হবে। শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী অমৃতের ধারার মতো, তিনি যা বলে গেছেন তাই পরম তত্ত্বের সারাতিসার। সাংখ্য পতঞ্জলি আদি দর্শনের প্রণেতারা কেহই প্রকৃতপক্ষে বিষ্ণুকে ঈশ্বর বলে মানেন না, এক কথায় তারা সকলেই প্রচ্ছন্ন বা অপ্রচ্ছন্ন নাস্তিক, অর্থাৎ তাদের কেউই আস্তিক নয়, তারা কেবল নিজের নিজের মতবাদ তাদের বাহাদুরি প্রদর্শন করবার জন্য তর্কের দ্বারা পরের মত খণ্ডন ও নিজেদের নিজের মতবাদ স্থাপনের চেষ্টা করেছেন। সুতরাং সেই সমস্ত শাস্ত্রের উপদেষ্টারা জগতে মহাজন বলে পরিচিত হলেও বস্তুত তারা মহাজন নন, তারাই অত্যন্ত সংকীর্ণ ও অনুদার। এই কথা শ্রবণ করে সে সমস্ত তথাকথিত মহাজনদের ভক্তরা তাদের প্রকৃত বিচারে শ্রীচৈতন্য মহাপ্রভুর ও শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করে বসবেন, এটি গোড়ামি মাত্র। তাদের ধারণা শ্রীচৈতন্য মহাপ্রভু বা মাধবেন্দ্রপুরি পাদ পূর্বোক্ত ব্যক্তিদের অন্যতম একজন মহাজন মাত্র, সুতরাং তারা প্রাকৃত সহজ ধর্মের চিন্তাশ্রুতে নিমগ্ন হয়ে চেতন ও জড়ের পার্থক্য নিরূপণে অক্ষম হয়ে সেই প্রকার সিদ্ধান্তই করবেন, তাতে আর আশ্চর্য হবার কি আর আছে। কিন্তু যাদের অপ্রাকৃত স্বরূপ ধর্ম জাগরিত হয়েছে তারা সেই স্বরূপ ধর্মের আলোকে উদ্ভাসিত হয়ে প্রত্যেক জীবের এই স্বরূপ দর্শন করতে সমর্থ। মহাভাগবত বা পরমহংসের এই অধ্যক্ষজ দর্শন বা সুদর্শন, অতএব সেই নিষ্কিঞ্চন জনেরাই একমাত্র মহাজন। শ্রী মাধবেন্দ্রপুরী গোস্বামীও নিষ্কিঞ্চন মহাজন, তার আচরণের কোন প্রকার মৎসরতা বা লোক বঞ্চনা নেই, তিনি আচরণ করে যা প্রচার করেছেন তার প্রদর্শন, সেই দৈব বর্ণাশ্রম ধর্মকে আদর্শ জ্ঞানে অনুগমন করলেই জীবের প্রকৃত মঙ্গল সাধিত হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু দৈব বর্ণাশ্রম ধর্মের আদর্শ প্রদর্শন করে শিক্ষা দিলেন। শ্রীমদ ভাগবত ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায় বিংশতি শ্লোকে 12 জন মহাজনদের নাম উল্লেখ করা হয়েছে, ব্রহ্মা নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি শুকদেব এবং যমরাজ। গৌড়ীয় সম্প্রদায়ে মহাজন মনোনয়ন করতে হলে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার প্রতিনিধিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তার প্রধান প্রতিনিধি হচ্ছেন শ্রী স্বরূপ দামোদর গোস্বামী এবং তারপরে ষোড় গোস্বামী, শ্রী রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট এবং শ্রী দাস রঘুনাথ, শ্রী বিষ্ণু স্বামীর অনুগত শুদ্ধাদ্বৈতবাদী শ্রীধর স্বামী ও মহাজন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব এরা সকলেই মহাজন। কিন্তু যারা এই সমস্ত মহাজনে ভোগবুদ্ধি বিশিষ্ট হয়ে অর্থাৎ তাদের সেবা করার পরিবর্তে তাদের স্বস্ব তুচ্ছ স্বার্থ সিদ্ধির যন্ত্ররূপে মেপে নিতে বা গুরুর উপর গুরুগিরি করতে ধাবিত হয় সেই সমস্ত দুর্ভাগা ব্যক্তি এই সমস্ত মহাজন থেকে বহু দূরে অবস্থিত। কখনো কখনো মানুষ বুঝতে পারে না মহাজন কিভাবে অপর মহাজনের পদাঙ্ক অনুসরণ করেন, তার ফলে তারা ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হয়ে অধঃপতিত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 85 পর্যন্ত বড় তাৎপর্য।